চতুর্থ স্কন্ধ ১৯ নম্বর অধ্যায়। পিতু মহারাজের শত অশ্বমেধ যজ্ঞ, আমরা ১০ নম্বর শ্লোক পাঠ করে শ্রবণ করব। ইতি চাদক্ষ জেষস্য পৃথস্তু পরমোদয়ম্ অশ্বান ভগবানিন্দ্র প্রতিঘাতমচিকর। ইতি চাদক্ষ জেষস্য পৃথস্তু পরমোদয়ম্ অশ্বান ভগবানিন্দ্র প্রতিঘাতমচিকর। ইতি চাদক্ষ জেষস্য পৃথস্তু পরমোদয়ম্ অশ্বান ভগবানিন্দ্র প্রতিঘাতমচিকর। ও অদক্ষজ ঈশস্য, যিনি অদক্ষজকে তার পূজনীয় ভগবান রূপে স্বীকার করেছেন, পিতহ পিতু মহারাজের, তু তখন, পরম সর্বোচ্চ, উদয়ম ঐশ্বর্য, ও সুয়ান মাৎসর্য পরায়ণ হয়ে, ভগবান অত্যন্ত শক্তিমান, ইন্দ্রহ দেবরাজ ইন্দ্র, প্রতিঘাতম বিঘ্ন অচিকর করেছিলেন। অনুবাদ এবং তাৎপর্য শ্রীল প্রভুপাদ কর্তৃক অনুবাদ। পিতু মহারাজ অধ্যক্ষজ ভগবানের আশ্রিত ছিলেন। বহু যজ্ঞ অনুষ্ঠান করার ফলে পিতু মহারাজ ভগবানের কৃপায় অলৌকিক উৎকর্ষ লাভ করেছিলেন। কিন্তু পিতু মহারাজের এই ঐশ্বর্য সহ্য করতে না পেরে দেবরাজ ইন্দ্র তার প্রতি মাৎসর্য পরায়ণ হয়ে তার যজ্ঞে বিঘ্ন উৎপাদন করার চেষ্টা করেছিলেন। আপনারা বলবেন, পিতু মহারাজ অদক্ষজ ভগবানের আশ্রিত ছিলেন। বহু যজ্ঞ অনুষ্ঠান করার ফলে পিতু মহারাজ ভগবানের কৃপায় অলৌকিক উৎকর্ষ লাভ করেছিলেন। কিন্তু পিতু মহারাজের এই ঐশ্বর্য সহ্য করতে না পেরে দেবরাজ ইন্দ্র তার প্রতি মাৎসর্য পরায়ণ হয়ে তার যজ্ঞে বিঘ্ন উৎপাদন করার চেষ্টা করেছিলেন। তাৎপর্য, এই শ্লোকে অধ্যক্ষজ ভগবান ইন্দ্র এবং পৃথ এই তিনটি শব্দে তিনটি পৃথক উদ্দেশ্য ব্যক্ত হয়েছে। বিষ্ণুর অবতার হওয়া সত্ত্বেও পিতু মহারাজ ছিলেন বিষ্ণুর পরম ভক্ত। শ্রীবিষ্ণুর সক্তাবেশ অবতার হলেও তিনি ছিলেন একটি জীব, তাই ভগবানের ভক্ত হওয়াই তার কর্তব্য ছিল। ভগবানের সক্তাবেশ অবতার হলেও ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা বিস্মিত হওয়া উচিত নয়। কলিযুগে ঢেরা প্যাটানো বহু অবতার রয়েছে, যারা প্রকৃতপক্ষে এক একটি পাষণ্ডী। ভগবান ইন্দ্রহ শব্দ দুটি ইঙ্গিত করে যে জীব দেবরাজ ইন্দ্রের মতো শক্তিশালী ও পূজনীয় হতে পারে, কারণ ইন্দ্র হচ্ছেন সাধারণ জীব এবং তার মধ্যে বদ্ধ জীবের চারটি দোষ রয়েছে। ইন্দ্রকে এখানে ভগবান বলে বর্ণনা করা হয়েছে, যে শব্দটি সাধারণত পরমেশ্বর ভগবানের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কিন্তু এখানে ইন্দ্রকে ভগবান বলে সম্বোধন করা হয়েছে, কারণ তার হাতে অনেক ক্ষমতা রয়েছে। কিন্তু ভগবান হওয়া সত্ত্বেও তিনি ভগবানের অবতার পিতু মহারাজের প্রতি মাৎসর্য পরায়ণ। জড়জাগতিক জীবনের দোষ এতই প্রবল যে সেই কলুষের ফলে ইন্দ্রও ভগবানের অবতারের প্রতি ঈর্ষাপরায়ণ হয়। তাই আমাদের বুঝতে চেষ্টা করতে হবে বদ্ধ জীবের অধঃপতন কিভাবে হয়। পিতু মহারাজের ঐশ্বর্য জড়জাগতিক অবস্থার উপর নির্ভরশীল ছিল না। এই শ্লোকে বর্ণনা করা হয়েছে যে তিনি ছিলেন অধ্যক্ষজের পরম ভক্ত। অধ্যক্ষজ বলতে পরমেশ্বর ভগবানকে বোঝায়, যিনি মন ও বাক্যের অতীত। কিন্তু পরমেশ্বর ভগবান তার সচ্চিদানন্দ স্বরূপে তার ভক্তের সম্মুখে আবির্ভূত হন। ভক্ত প্রত্যক্ষভাবে ভগবানকে দর্শন করতে পারেন, যদিও ভগবান আমাদের ইন্দ্রিয় ও প্রত্যক্ষ অনুভূতির অতীত। এখানে ছিল প্রভুপাদের তাৎপর্য সমাপ্ত। মুকম করতি বা আচলম পঙ্গুর লঙ্ঘায়তে গিরিং যৎকৃপা তমহম বন্দে শ্রীগুরু দিদতারিণাম পরমানন্দ মাধবম শ্রীচৈতন্যেশ্বরম নমং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্মৃতি নামে নম শ্রীপদে। তো পৃথু মহারাজের শত অশ্বমেধ যজ্ঞ নামক অধ্যায়ে এখন এই শ্লোকে শ্রী প্রভুপাদ তাৎপর্যে তিনটে জিনিস ব্যাখ্যা করছেন। তিনি পৃথু মহারাজ সম্বন্ধে বলছেন, ভগবান ইন্দ্র বলে ইন্দ্রকে সম্বোধন করা হয়েছে সেই সম্বন্ধে ব্যাখ্যা করছেন, এবং পরমেশ্বর ভগবান অধক্ষজ, যার এক নাম হচ্ছে অধক্ষজ, সেই সম্বন্ধে তিনি বিশ্লেষণ করছেন। আমরা প্রথমে ইন্দ্র এবং পৃথু মহারাজ সম্বন্ধে আলোচনা করব, তারপরে ভগবানের যে নাম অধক্ষজ এবং ভগবান ভক্তের কাছে প্রকাশিত হন সামনাসামনি সেই সম্বন্ধে আমরা আলোচনা করব। এখানে ইন্দ্র তাকে ভগবান বলা হয়েছে। ভগবান শব্দের অর্থ আপনারা সকলেই জানেন, যিনি হচ্ছেন ঐশ্বর্যের মালিক। কি ঐশ্বর্য? সর্বৈশ্বর্য। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশঃ শ্রেয়ঃ জ্ঞান বৈরাগ্যশ্চৈব সংনং ভগ ইতিঙ্গনা। তো যার মধ্যে সম্পত্তি বা ঐশ্বর্য, বীর্য, যশ, জ্ঞান, শ্রী এবং বৈরাগ্য, এই ছটি জিনিস পূর্ণ মাত্রায় বিদ্যমান, তিনি হচ্ছেন ভগবান। কিন্তু কিছু কিছু সময় জীবকেও ভগবান বলে সম্বোধন করা হয়। যখন ভগবানের এই ছটি ঐশ্বর্যের কিছু কিছু কোন জীবের মধ্যে প্রকাশিত হয়, তখন সেই জীবকে ভগবান বলে সম্বোধন করা হয়ে থাকে। কিন্তু এই ভগবান এবং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে এক স্তরে ভাবলে হবে না। তো এখানেও ইন্দ্রকে ভগবান বলে বলা হয়েছে, তার কারণ ইন্দ্রের অনেক ক্ষমতা রয়েছে, অর্থাৎ এই ছটা ঐশ্বর্যের মধ্যে কিছু কিছু ঐশ্বর্য তার মধ্যে প্রকাশিত হয়েছে, তাই জন্য তাকে ভগবান বলে ব্যাখ্যা করা হয়েছে। এবং ইন্দ্রকে অনেক সময় শক্তাবেশ অবতর বলা হয়। এখানে পৃথু মহারাজ সম্বন্ধে বলা হয়েছে, পৃথু মহারাজ ছিলেন একজন জীব, কিন্তু জীব হওয়া সত্ত্বেও তিনি হচ্ছেন ভগবানের শক্তাবেশ অবতার। দুরকম শক্তাবেশ আছে, একটা হচ্ছে ভগবত আবেশ, একটা হচ্ছে শক্তি আবেশ। তো এইখানে পৃথু মহারাজকে শক্তি আবেশ, শক্তাবেশ অবতার বলে ব্যাখ্যা করা হয়েছে, যেখানে ভগবান জীবের মধ্যে শক্তিকে আবিষ্ট করছেন। প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করছেন যে পৃথু মহারাজ শক্তাবেশ অবতার সত্ত্বেও তার যে নিত্য স্বরূপ সেটা ভুলে যাননি। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তপস্যা শক্তি ভেদাভেদ প্রকাশ। এই যে স্বরূপ আমাদের, সেই স্বরূপটাকে কিন্তু পৃথু মহারাজ শক্তাবেশ অবতার হওয়া সত্ত্বেও তিনি নিজেকে ভগবানের দাস বলে গ্রহণ করছেন। কিন্তু কলিযুগে পৃথু মহারাজ দূরের কথা, পৃথিবীর দ্বারে কাছে কেউ থাকে না, তা সত্ত্বেও কিছু একটু যৌগিক শক্তি দেখিয়ে তারা নিজেদেরকে ভগবান বলে জারি করে। প্রভুপাদ বলছেন, ঢেরা পেটানো বহু অবতার রয়েছে যারা নিজেকে ভগবান বলে মনে করে। কিন্তু অবতারের কি লক্ষণ? অবতার নাহি কহে আমি অবতার, মুনি সব জানি কহে লক্ষণ বিচার। তো ভগবান হওয়ার একটি যোগ্যতা হচ্ছে সে নিজেকে ভগবান বলে অ্যাডভার্টাইজমেন্ট করে না, এটা হচ্ছে অবতারের একটা লক্ষণ। চৈতন্য চরিতামৃত ব্যাখ্যা করা আছে, অবতার নাহি কহে আমি অবতার, মুনি সব জানি কহে লক্ষণ বিচার। তো মুনিরা ভক্তরা তার লক্ষণ বিচার করে, তাকে ভগবান বলে স্বীকার করে। কিন্তু যে ভগবান বলে নিজেকে অ্যাডভার্টাইজমেন্ট করে তাদেরকে বুঝতে হবে তারা হচ্ছে ভণ্ড। তাই ছিল প্রভুপাদ এখানে বলছেন, তারা এক একটা পাষণ্ডী বলে ব্যাখ্যা করছে, যারা নিজেদেরকে ভগবান বলে জাহির করে। পিতু মহারাজ তার মধ্যে ভগবানের লক্ষণ প্রকাশিত হলেও তিনি নিজেকে ভগবান বলে কখনো বলছেন না। তো পিতু মহারাজের কি কথা? স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হচ্ছেন, যেহেতু তিনি ভক্ত ভাবে আবির্ভূত হয়েছেন, তাই তাকে ভগবান বলে সম্বোধন করলেও তিনি সেটা শ্রবণ করতে চাইতেন না, আর নিজে নিজেকে ভগবান বলে প্রচার করা তো দূরের কথা। এটা হচ্ছে ভক্তের ভাব, এটাই হচ্ছে ভগবানের ভাব। তাই জন্য আমাদের কখনো নিজেদেরকে জাহির করা উচিত না, ভগবান ভগবান হওয়া সত্ত্বেও, সত্যিই তিনি ভগবান, তিনি কত মহান তা সত্ত্বেও তিনি নিজেকে ছোট করে রাখছেন। এটা হচ্ছে চিন্ময় জগৎ। কিন্তু এই জগতে আমরা সকলে নিজেদেরকে বড় করার জাহির করি, বড় হতে চাই। তো প্রভুপাদ বলছেন চিন্ময় জগৎ হচ্ছে সেবার জগৎ, আর এই জড় জগৎ হচ্ছে শোষণের জগৎ। তাই শোষণ করতে গেলে আমাদেরকে বড় হতে হবে, তাই জন্য এই জগতে বড় হওয়ার কম্পিটিশন। আর বড় হওয়ার যখন কম্পিটিশন হবে, তার স্বাভাবিক ফলটা হবে ঈর্ষা। এখানে সেই কথাই ব্যাখ্যা করা হয়েছে মাৎসর্য। ভগবান ইন্দ্র ভগবান পিতু মহারাজের প্রতি মাৎসর্য পরায়ণ হয়েছিলেন। ইন্দ্র সবসময় ভালো থাকে। প্রভুপাদ বলছেন ইন্দ্র চরণে আমাদেরকে অপরাধ করা উচিত নয়, আমাদেরকে ছোট ভাবা উচিত নয়, কিন্তু সেই ঘটনাগুলো থেকে একটা শিক্ষা লাভ করা দরকার। ইন্দ্র হচ্ছে স্বর্গের দেবতা, পজিশনটা খুব স্ট্রং পজিশন, কিন্তু তার তার সিংহাসন সবসময় দুলছে, জীবন টলমল বলছে, হ্যাঁ কমল জলদল জীবন টলমল। এই যে পজিশন, ইন্দ্রকে দেখে আমাদের শেখা উচিত, যাদের আমাদের পজিশনের প্রতি একটা টান রয়েছে ইন্দ্রকে দেখে শিক্ষা। এই জন্য ভাগবতে বারবার ব্যাখ্যা করা হচ্ছে, যেমন জল যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, ঠিক একইভাবে এই ধরনের পজিশন যাবে এবং আসবে। তা ইন্দ্র খুব টেনশন, কখন টেনশন হবে, যখন অশ্বমেধ যজ্ঞ করবে, আর 100টা অশ্বমেধ যজ্ঞ করলে সে ইন্দ্র হয়ে যাবে। আর ও কেউ যদি ইন্দ্র হয়ে যায় তাহলে ওর কি হবে, ওকে তো ছাড়তে হবে, তখন তার টেনশন। তাই পিতু মহাজের ক্ষেত্রেও তাই ইন্দ্রকে বলা হয় শত কৃতু, অর্থাৎ যিনি 100টা অশ্বমেধ যজ্ঞ করেন তার নাম শত কৃতু। তো শতকৃতু হওয়াটা একটা বিরাট ব্যাপার। তো পিতু মহারাজও শতকৃতু হতে চেয়েছিলেন, তো 99টা যজ্ঞ হয়ে গেছে। তো এখন ইন্দ্র টেনশন, এখন কি করা যায়, 100টা হয়ে গেলে পিতু মহারাজ ইন্দ্র হয়ে যাবে। তখন অশ্বের ঘোড়া চুরি করছে, বারবার চুরি করছে, পরে আছে ব্যাখ্যা, যেন মাৎসর্য পরায়ণ, অর্থাৎ আমার মতো যেন কেউ না হয়, হারানোর ভয়। তো এই যে মাৎসর্য, এই মাৎসর্যটা আসে অহংকার থেকে, মিথ্যা অহংকার থেকে আমাদের মাৎসর্য আসে। তো মিথ্যা অহংকারটা হচ্ছে যে আমি এই দেহ, আর এই দেহ সম্পর্কিত যা কিছু এটা হচ্ছে আমার উপভোগের জন্য। এটা হচ্ছে অজ্ঞান। যে জীবের যে 4টি অনর্থ রয়েছে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, তার প্রথমটা হচ্ছে স্বরূপ বিভ্রম। স্বরূপ বিভ্রম, আমাদের স্বরূপটা যখন আমরা ভুলে যাই তখন আমাদের এই অবস্থা হয়। যে বলছে পিশাচি পাইলে যেমন মতিচ্ছন্ন হয়, মায়াবদ্ধ জীবের হয় সেভাবে হৃদয়, ভূতে পাওয়ার মতো। যখন কেউ ভূতে পায় তখন বলেন আমি অমুক আমি তমুক, অর্থাৎ নিজের স্বরূপটা ভুলে যায়। তো ভূত ভূত পেলে যেমন আমাদের অবস্থা হয়, মায়াবদ্ধ জীব হচ্ছে আমরা সকলেই এই ভূত পাওয়া লোক, ভূতে ধরেছে। কারণ ভূত ছাড়ানোর জন্য ভগবানকে বিভিন্ন রকম ব্যবস্থা করতে হয়। তো আমাদের এই অবস্থা থাকলে এই যে অহংকার, এটা হচ্ছে অহংকার, যেটা আমি না সেটা নিজেকে আমি বলে মনে করছি, যেন এটাকে বলে মিথ্যা অহংকার। আর সত্যি অহংকারটা কি, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, এটা হচ্ছে সত্য অহংকার। এবং আমাদের আনন্দ এবং দুঃখ এটার উপর নির্ভরশীল, আমাদের বেশি ফিলোসফি জানার দরকার নেই, একটা দর্শন জানলেই জীবনে সাফল্য লাভ করা যায় এবং সবসময় আনন্দে থাকা যায়। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন জীব কৃষ্ণ দাস, এই বিশ্বাস করলে তো আর দুঃখ নেই। এইটা বুঝতে গীতা ভাগবত চৈতন্য চৈতন্যিত কিছু পড়ার দরকার নেই, কিন্তু যেহেতু এটা আমরা বুঝতে পারছি না, তাই জন্য আমাদেরকে এত শাস্ত্র পড়তে হচ্ছে। এবং এই শাস্ত্র পড়ে এটাই আসতে হবে আলটিমেটলি, যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তো বলা হচ্ছে যে গীতা হচ্ছে হাই স্কুল স্টাডি, তারপরে ভাগবত হচ্ছে কলেজ স্টাডি, তারপরে হচ্ছে চৈতন্য চৈতন্যিত হচ্ছে ইউনিভার্সিটি বা পিএইচডি, আর বৈষ্ণবদের যে গান সে গানটা হচ্ছে আরো মানে রিসার্চ টিচার স্টেজে যারা আছে। তো ভক্তিবিনোদ ঠাকুরের গানে সেটা বলা হচ্ছে যে রিসার্চ, এত কিছু রিসার্চ করে আমরা কি সিদ্ধান্তে আসব, যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এটা যতদিন পর্যন্ত না উপলব্ধি হচ্ছে আমাদেরকে রিসার্চ করেই যেতে হবে। তাই জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই, এইটা যতদিন না হচ্ছে গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত জপ মঙ্গল আরতি এত কিছু করে যদি এই উপলব্ধিটা না হয় তাহলে আমাদের জীবনে আনন্দ আসবে না। প্রভুপাদ যদি ভক্তদের মুখ খুব দুঃখ দেখত, খুব দুঃখ পেত, বলছে তোমার তুমি আনন্দ নাই কেন, মুখে আনন্দ নাই কেন, কন্থা তো সহজ, জীব কৃষ্ণ দাস, এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই, তো তোমরা এখানে এসে গেছো, তোমাদের শিক্ষা পেয়ে গেছো যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, তো সেটা আমাদের এখনো হৃদয় থেকে সেই বিশ্বাসটা আসছে না। কেন আসছে না? তার কারণ হচ্ছে মিথ্যা অহংকার। এই মিথ্যা অহংকার কারণ আমাদের এই জগৎকে ভোগ করার বাসনা রয়েছে, সূক্ষ্মভাবে এবং স্থূলভাবে, দেহাত্মবৃদ্ধি দেহাত্মবুদ্ধি, যে যখনই আমাদের স্বরূপ বিভ্রম হবে, স্বরূপ বিভ্রমের ফলে আমাদের অসৎ তৃষ্ণা জাগবে। সেকেন্ড অনর্থ হচ্ছে অসৎ তৃষ্ণা। দু রকম তৃষ্ণা আছে, সৎ তৃষ্ণা আর অসৎ তৃষ্ণা। ভগবানকে সেবা করার যে তৃষ্ণা সেটা হচ্ছে সৎ তৃষ্ণা, আর ভগবানকে ভগবানের সেবা ব্যতি রেখে অন্য যে তৃষ্ণা সেটা হচ্ছে অসৎ তৃষ্ণা। তাই যখনই আমাদের স্বরূপ বিভ্রম হয় তখন আমাদের মধ্যে অসৎ তৃষ্ণা জাগে, এবং অসৎ তৃষ্ণা জাগার ফলে হৃদয় দৌর্বল্য, হৃদয় দৌর্বল্য, তখন আমাদের হৃদয় মাৎসর্য পরায়ণ হয়, এবং তার ফলে কি হয়, মাৎসর্য পরায়ণতার ফল হচ্ছে অপরাধ প্রবণতা, বৈষ্ণব চরণে অপরাধ, কিছু করে নাই, কানেক্টেড, এই চেনের মতো এটা। তাই আমাদের এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বৈষ্ণব গোস্বামীগণ আমাদেরকে অরিজিন অর্থাৎ আমাদের মূল উৎপাটন করতে হবে, মধ্যেখান থেকে ধরলে হবে না। এখানে আমরা যত কিছু করি না কেন, যদি জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস এই বিশ্বাসটা যদি না জন্মায় তাহলে আমাদের স্বরূপ বিভ্রমটা থেকে যাচ্ছে, যদি স্বরূপ বিভ্রম থাকে তাহলে অসৎতৃষ্ণা থেকেই যাবে, আর অসৎতৃষ্ণা থাকলে হৃদয় দুর্বল হবেই, অর্থাৎ মাৎসর্য আসবেই, এবং মাৎসর্য যখন আসবে আমরা অটোমেটিক্যালি বৈষ্ণব চরণ কি সবার চরণে আমরা অপরাধ করব, ভগবানের চরণে অপরাধ করব, বৈষ্ণব চরণে অপরাধ করব, বদ্ধ জীবের চরণেও অপরাধ করব। তিন ধরনের অপরাধ আছে, ভগবানের প্রতি অপরাধ, সাধারণ জীবের প্রতি অপরাধ, এবং ভক্তের চরণে অপরাধ। তার মধ্যে ভক্ত চরণে অপরাধ সব থেকে ডেঞ্জারাস। এই অপরাধ আমরা যে কেন হচ্ছে তার গোড়াই আমাদেরকে যেতে হবে, তাই জন্য এই মাৎসর্য পরায়ণতা আমাদেরকে ছাড়তে হবে। যখন আমরা বৈষ্ণব সেবা যেটা করা খুব কঠিন, বৈষ্ণব সেবাটাই হচ্ছে আমাদের সাফল্যের চাবিকাঠি। তো আমাদের ভগবানকে সেবা করতে কোনো অসুবিধা নেই, কারণ ভগবানকে তো বুঝতে পারি না, তো বিগ্রহ সেবা করতে কোনো অসুবিধা হয় না, প্রভুপাদকে সেবা করতে কোনো অসুবিধা হয় না, রূপ গোস্বামীকে সেবা করতে কোনো অসুবিধা হয় না, গুরুদেব দূরে থাকলে গুরুদেবকে সেবা করতে কোনো অসুবিধা হয় না, কিন্তু গুরুদেব কাছে এসে গেলে সেবা করতে খুব অসুবিধা, কারণ তখন ঝাড়টার যখন খাবে তখন আর ধারে কাছে যাবে না গুরুদেবের, তাই তো, গুরুদেব যখন মিষ্টি কথা বলবে, মালা দেবে, হেসে হেসে কথা বলবে, তখন গুরুদেব খুব ভালো, কিন্তু গুরুদেব যখন আমাদেরকে সংশোধন করবে, গুরু মানে হেভি, শিষ্য মানে যে শাসন মানে, সেটা হচ্ছে সম্পর্ক গুরু শিষ্য। তো যখন গুরুদেব যখন আমাদেরকে তিরস্কার করবে, কলিযুগের শিষ্য বলছে একবার তিরস্কার শুনলে ধারে কাছে গুরুদেবের কাছে যাবে না শিষ্য, এ গুরুদেবরা এখন তিরস্কার করতে ভয় পায় শিষ্যকে, যদি ধারে কাছে আসবে না অপরাধ হবে আরো। আমার পরমারত গুরুদেব বলছেন যে কলিযুগের শিষ্যকে নির্দেশ দেওয়া খুব বিপদ, কারণ কলিযুগের বেশিরভাগ শিষ্য হচ্ছে কনিষ্ঠ অধিকারী শিষ্য, এখন শিষ্যকে নির্দেশ দেওয়া হলো, কারণ সেই নির্দেশটা যদি পালন না করে তাহলে তৃতীয় নম্বর নাম অপরাধ হয়ে যাবে, গুরুদেবের আদেশ অবজ্ঞা করা। তাই জন্য আমাদের খুব সাবধান থাকা দরকার রয়েছে। তাই জন্য আবার গুরুদেবের সেবা থেকে আরো সেবা করা কঠিন হচ্ছে সাধু সেবা করা, যারা পাশাপাশি রয়েছে তাদের সেবা করা খুব কঠিন, কারণ মিথ্যা অহংকারের জন্য আমার মনে হবে আমি তো ভালো, আমি তোর থেকে আমার ওকে সেবা করতে হবে, এই তো এই কদিন এলো, একে কি করে সেবা করবো। তাই সাধু সেবা করা খুব কঠিন, তাই জন্য আমাদের গোড়ায় গলদ রয়েছে, বৈষ্ণব সেবা সাধু সেবা, স্যাৎ মহ সেবায় বিপ্রা পুণ্য তীর্থ নিষেবনাথ, এই ভাগবতের প্রতি আসক্তি, হরিনামের প্রতি আসক্তি আসবে যখন আমাদের ভক্তরা আমাদের প্রতি সন্তুষ্ট হবে, ভক্তরা যখন আমাদেরকে আশীর্বাদ করবে। শ্রীল প্রভুপাদ যখন প্রচার করতে গেল খালি গুরুদেবের আশীর্বাদই যথেষ্ট নয়, তো একবার গুরুদেব প্রভুপাদের একজন শিষ্য প্রভুপাদের কাছে এসেছেন, প্রভুপাদের কাছে আশীর্বাদ নেওয়ার জন্য প্রচারে যাবে, তো প্রভুপাদ আশীর্বাদ করেছে, তো প্রভুপাদের অন্যান্য শিষ্যরা বসে আছে, তো প্রভুপাদ বলছেন এখানে প্রত্যেকের আশীর্বাদ তুমি গ্রহণ করো, তাই প্রত্যেকের আশীর্বাদ আমাদেরকে গ্রহণ করতে হবে। তো ভক্তরা যখন আমাদের প্রতি সন্তুষ্ট থাকবে তখন ভক্তির জীবনে অগ্রসর হওয়া আমাদের অত্যন্ত সহজ হয়। তাই জন্য আমাদেরকে মাৎসর্য শূন্য হতে গেলে আমাদেরকে বৈষ্ণব সেবা করতে হবে, ভক্তদের প্রতি মাৎসর্য পরায়ণতা ত্যাগ করতে গেলে, আর জীবদের প্রতি মাৎসর্য পরায়ণতা ত্যাগ করতে গেলে প্রচার করতে হবে। প্রচার, কৃষ্ণ ভক্তি প্রচার যখন আমরা করব তার মাধ্যম দিয়ে আমাদের অন্য জীবের প্রতি যে ঈর্ষা সেটা দূরীভূত হবে, আর ভগবানের নাম করার মাধ্যম দিয়ে ভগবানের প্রতি ঈর্ষা আমাদের যাবে। তাই ভক্তিবিনোদ ঠাকুর বলছেন নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবা, এই তিনটি হচ্ছে আমাদের জীবনের সাফল্যের চাবিকাঠি। এই তিনটে যদি আমরা একাগ্র চিত্তে ভালোভাবে করি তাহলে আমরা আস্তে আস্তে এই মাৎসর্য পরায়ণতা ত্যাগ করতে পারব। আর পিতু মহারাজের কাহিনী থেকে আমরা আটটা শিক্ষা লাভ করি, ভবিষ্যতে আসবে, যখন কেউ আমার প্রতি মাৎসর্য পরায়ণ হয় আমার প্রতি, তখন আমাকে সেই মাৎসর্য পরায়ণতাকে কি করে, ও যাতে আমার প্রতি মাৎসর্য পরায়ণ না হয় তার জন্য আমাকে দৈন্যতা গ্রহণ করা দরকার। পিতু মহারাজের ঐশ্বর্য দেখে ইন্দ্র মাৎসর্য পরায়ণ হয়েছিল, পিতু মহারাজের কোনো দোষ ছিল না, তো পিতু মহারাজের যজ্ঞ মন্ড করছে, ঘোড়া চুরি করে নিয়ে যাচ্ছে, এটা তো পিতু মহারাজের দোষ নেই, পুরো দোষটা হচ্ছে ইন্দ্রের। কিন্তু ব্রহ্মা সেখানে আবির্ভূত হলেন, যখন বারবার এইভাবে নিয়ে যাচ্ছে ঝামেলা হচ্ছে, ইন্দ্রকে বধ করবে পিতু মহারাজ, তখন সেখানে ব্রহ্মা এসে হাজির হলেন। তো ব্রহ্মা এসে পিতু মহারাজকে বলল তোমাকে আর যে লাস্ট যজ্ঞ এটাকে আর করতে হবে না, শেষ যজ্ঞ বন্ধ করে দাও। পিতু মহারাজ কি করলেন, সঙ্গে সঙ্গে যজ্ঞ বন্ধ করে দিলেন। তো দৈন্যতার মাধ্যম দিয়ে যে যারা ভক্ত, এটা হচ্ছে পিতু মহারাজের সঙ্গে ইন্দ্রের পার্থক্য। পিতু মহারাজ ভগবানের ভক্ত, কিরকম ভক্ত, শুদ্ধ ভক্ত, এটা হচ্ছে সকাম ভক্ত আর শুদ্ধ ভক্তের মধ্যে পার্থক্য। সকাম ভক্ত যখন কেউ ভগবান এবং ভগবানের ভক্তরাও যখন শ্রী শ্রী রাধা মাধব অষ্টসখী বৃন্দ শ্রীমান মহাপ্রভু কি জয়, পঞ্চদত্ত ভগবান কি জয়, নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজ কি জয়, তো শুদ্ধ ভক্তর পথে, শুদ্ধ ভক্তির পথে যারা আছে যখন বৈষ্ণব বা গুরুদেব এসে যখন বলে বন্ধ করো, সঙ্গে সঙ্গে সে সেটা বন্ধ করে দেয়। ব্রহ্মা এসে পিতু মহারাজকে বললেন যজ্ঞ বন্ধ করে দাও, সঙ্গে সঙ্গে পিতু মহারাজ বন্ধ করে দিলেন। কিন্তু পিতু মহারাজের কোনো দোষ ছিল না, কারণ জানে পিতু মহারাজ তার কথা শুনবে, ইন্দ্র তার কথা শুনবে না। এই জন্য আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে পিতু মহারাজের পদাঙ্ক অনুসরণ করা, ইন্দ্রের পদাঙ্ক অনুসরণ করা নয়। অর্থাৎ আমরা অনেক সময় দোষ না করলেও, অন্য পার্টি দোষ করলেও আমাদেরকে অনেক সময় সহ্য করে সেখান থেকে দূরে সরে আসতে হয়, এবং তার মাধ্যম দিয়ে গুরুবর্গ, তার মাধ্যম দিয়ে প্রভুপাদ, তার মাধ্যম দিয়ে পূর্বতন আচার্যরা সন্তুষ্ট হন। যদিও আমি ঠিক, কিন্তু বৃহত্তর স্বার্থ ত্যাগের, বৃহত্তর স্বার্থের জন্য আমার নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করার মাধ্যম দিয়ে আমাদের পূর্বতন আচার্যরা সন্তুষ্ট হন, যেভাবে পিতু মহারাজ ব্রহ্মাকে সন্তুষ্ট করেছিলেন। তার কোনো দোষ ছিল না, তা সত্ত্বেও তিনি তার কার্য বন্ধ করে দিয়েছিলেন। তাই অনেক সময় হয়তো আমরা অনেক কিছু করতে যাই, আমরা ঠিক, কিন্তু যদি দেখা যায় সেখানে অন্যরা বাধা সৃষ্টি করছে, সেখান থেকে আমাদেরকে দূরে সরে আসা উচিত, তার মাধ্যম দিয়ে গুরুবর্গ সন্তুষ্ট হন। আমাদের এই নিজেদের মধ্যে সংঘাত করা উচিত নয়, এই শিক্ষা আমরা পিতু মহারাজ এবং ইন্দ্রের মাধ্যম দিয়ে লাভ করে থাকি। তো পিতু মহারাজ হয়ে গেল, ইন্দ্র হলো, এখন লাস্ট পয়েন্ট প্রভুপাদ বলছেন অধক্ষজ, ভগবানকে অধক্ষজ বলা হয়, অর্থাৎ তিনি জড় মন এবং ইন্দ্রিয়ের অতীত। রূপ গোস্বামী একই কথা বলছেন, অত শ্রীকৃষ্ণ নাম আদি ন ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়ই, সেবনে মুখে জিহ্বাদৌ স্বয়ংএব স্ফুরত্বত। তো ভগবান হচ্ছেন জড় ইন্দ্রিয়ের অতীত, এই চোখ দিয়ে ভগবানকে দেখা যায় না, এই কান দিয়ে ভগবানের কথা শোনা যায় না, এই ত্বক দিয়ে ভগবানকে স্পর্শ করা যায় না, কারণ আমরা হচ্ছি জড়, ভগবান হচ্ছেন চিন্ময়। কিন্তু কি করে এটা করা যাবে? সেবনমুখেই জীবাদৌ, সেবন উন্মুখ, সেবাভাব, এই সেবাভাবই ভগবানকে প্রকাশিত করে। সেবনমুখে জীবাদৌ স্বয়ং এব স্ফুরত্বত, ভগবানকে দেখা যায় না, ভগবান যখন নিজেকে প্রকাশ করেন তখনই আমরা ভগবানকে দর্শন লাভ করতে পারি। তাই ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন যে ভগবানকে দেখার চেষ্টা করো না, এমন ভাবে সেবা করো ভগবান তোমাকে দেখতে আসবে। এটা হচ্ছে আমাদের দর্শন, গৌড়ীয় দর্শন আমাদেরকে ভগবানকে দেখার শিক্ষা দেয় না। সেবা ভগবানের দর্শনের থেকেও শ্রেষ্ঠ, তাই আমাদেরকে ভগবত সেবার শিক্ষা দেওয়া হয়। যখন সেবায় ভগবান সন্তুষ্ট হবেন তখন ভগবান স্বইচ্ছায় আমাদের কাছে প্রকাশিত হবেন। তো এই যে মনোভাব, একবার এই সেবার মাধ্যম দিয়ে আমাদের জীবনের যত সন্দেহ সেটা দূরীভূত হয়। বেনারস হিন্দু ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর একবার ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছে এসেছিলেন অনেক প্রশ্ন তার। তো এসে বলছে আমার অনেক প্রশ্ন আছে, আপনাকে প্রশ্ন করতে চাই। তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেন আমি তখন ব্যস্ত আছি, তুমি পেছনে আমার শিষ্যরা রয়েছে, ডেইটি কিচেন আছে, ওখানে সেবা করছে, ওখানে চলে যাও, আমার শিষ্যরা তোমার প্রশ্নের উত্তর দেবে। তো গিয়ে ভেতরে ঢুকেছে, তখন দেখছে সব বাসন পরিষ্কার করছে শিষ্যগুলো। তো বলছে আমার প্রশ্ন আছে। বলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তো আমাদের এটা হয়ে গেলেই আমরা আপনাকে প্রশ্নের উত্তর দেবো, তা আপনি যদি সাহায্য করেন তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, ভাইস চ্যান্সেলর তাকে বলছে বাসন মাজো। ঠিক আছে, তো দেবভক্ত ট্রেনিং শুরু হয়ে গেছে। তো সঙ্গে সঙ্গে ও কথাটা শুনেছে, দিয়ে বাসন মাজতে শুরু করেছে। অনেকক্ষণ বাসন টাসন মাজা হয়ে ডেইটি কিচেন টিচেন সব পরিষ্কার হয়ে গেছে। তো পরিষ্কার হয়ে যাওয়ার পর তখন জিজ্ঞেস করছে আপনার কোনো প্রশ্ন আছে? বলছে আমি সব প্রশ্নের উত্তর পেয়ে গেছি। তো তারপরে এসে ভক্তিটাকে সঙ্গে প্রণাম করেছে, বলছে তোমার কোনো প্রশ্ন আছে? বলছে না, আমি সব প্রশ্নের উত্তর পেয়ে গেছি। তো ভগবত সেবার মাধ্যম দিয়েই সব প্রশ্নের উত্তর পাওয়া যায়। তাই যেন বলে দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, যখন আমরা ভগবানের ভক্তের সেবা করব তখন আস্তে আস্তে আমাদের হৃদয়ে ভগবত ভক্তির জ্ঞান প্রকাশিত হয়ে যায়। তো এখন আমাদের কি অবস্থায় সেবা করা দরকার? অনেক সময় বলে ও আমার পক্ষে এটা সম্ভব না প্রভু, টু মাচ, এটা আমার দ্বারা হবে না, এই সেবাটা করো না, আমি পারবো না। তো ভক্তি জীবনে পারবো না এই কথাটা খুব খারাপ। প্রভুপাদ বলছেন ইম্পসিবল ইজ দ্য ওয়ার্ড ইন দ্য ফুলস ডিকশনারি, এই অসম্ভব কথাটা হচ্ছে একটা যারা মূর্খ তাদের ডিকশনারিতে এটা পাওয়া যায়। তাই যখন গুরুদেব কোন নির্দেশ দেয় বলছে সেই নির্দেশের সঙ্গে তার শক্তি নিহিত থাকে। আমাদের ভাবা উচিত নয় আমি করছি, যখনই ভাববো আমি করছি সেটা হচ্ছে মিথ্যা অহংকার, আমি কিছু করছি না। এটা যে উপলব্ধি করতে পারবে যে ত্রিগুণ সবকিছু গুণের দ্বারা হচ্ছে, এই জগতে সবকিছু গুণের দ্বারা হচ্ছে, কিন্তু অহংকার বিমূর আত্মা কর্তাহম ইতি মান্যতে, কিন্তু যে অহংকারের বশবর্তী হয়েছে সেটা হচ্ছে আমি করছি। ঠিক একইভাবে ভক্তি জীবনে এসেও আমরা ভাবছি আমি এটা করলাম, আমি ওটা করলাম, আমরা এটা করছি না, আমরা করছি গুরুদেব এবং পূর্বতন আচার্যদের শক্তির মাধ্যম দিয়ে এটা হচ্ছে। যেমন অর্জুন খুব ভাবছিল দারুণ যুদ্ধ করছে, এক্সপার্ট, কুরুক্ষেত্রের যুদ্ধে সে যদি ভাবতো যে আমি যুদ্ধ করছি, তারপর অত যুদ্ধে অত বড় বড় যোদ্ধাকে হারালো, কিন্তু তারপরে যখন দ্বারকা থেকে ফিরে আসছে বনের মধ্যে সাধারণ যার যোদ্ধা তাদের কাছে হেরে গেল, একই অর্জুন, তাই না? তো কে যুদ্ধ করছে? সব্যসাচী। এই জন্য কৃষ্ণ অর্জুনকে বলছে যে তুমি আমার মানে আমি যুদ্ধ করছি, আমি সমস্ত সবাইকে মেরে ফেলেছি, তুমি নিমিত্ত মাত্র, নিমিত্ত মাত্র না সব্যসাচী। তো আমরা যখন নিজেকে নিমিত্ত বলে মনে করবো তখন জিনিসে প্রবাহিত হবে, শক্তি প্রবাহিত হবে। ছিল প্রভুপাদ যখন এইভাবে ইস্কনের প্রচার হচ্ছে, বিরাট সাফল্য আসছে, প্রভুপাদ বলছে এখানে কোন ঊর্ধ্বতন শক্তি কাজ করছে। তিনি বুঝতে পারছেন এটা আমি করছি না, আমার গুরুদেব স্বর্গোস্বামী এনারা করছেন, তো যারা উন্নত ভক্ত তারা বুঝতে পারে যে এগুলো আমি করছি না। যে যত বেশি এটা উপলব্ধি করতে পারবে, যত বুঝতে পারবে যে এটা ভগবান করছে, তাহলে তার সাফল্য আনলিমিটেড হয়ে যাবে। কিন্তু যখন ভাববো যে আমি করছি, যদি জীব সীমিত, তার মধ্যে সাফল্যটাও সীমিত হয়ে যাবে। আমি সাফল্য পাব, কিন্তু সাফল্যটা সীমিত হয়ে যাবে। তো কে বুদ্ধিমান? ভগবান হচ্ছেন অসীম, ভগবানের কৃপা হচ্ছে অসীম, তার শক্তি হচ্ছে অসীম। যদি আমি তার কাছে নিমিত্র হই, তাহলে আমার সাফল্যটা অসীম হবে। তো যে বুদ্ধিমান, সে সমস্ত কিছু ক্রেডিট ভগবানকে দেয় এবং ভগবানের হাতে সে নিমিত্ত হয়ে থাকে, তখন তার সাফল্যটা অসীম হয়ে যায়। শ্রীল প্রভুপাদ ওনার গ্রন্থ প্রণয়ন করার পরে কৃষ্ণ বই নিজে পড়ছে। তো প্রভুপাদ, আপনি তো লিখেছেন, আপনি পড়ছেন বারবার, কি ব্যাপার? বলছে, এগুলো আমি লিখিনি, এটা কৃষ্ণ লিখেছে। এইটাই হচ্ছে ভক্তের লক্ষণ, সেবা ভাব। তাই অসম্ভব কথাটা আমাদের জীবনে থাকা উচিত নয়। তো যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে গুরুদেবের জন্য, সেবার জন্য প্রস্তুত থাকতে হবে। তমালকৃষ্ণ মহারাজকে প্রভুপাদ বলেন, গো টু চায়না। তো চায়না সেই সময় মানে একটা বিরাট ব্যাপার, চায়না কি করবে? দেখুন, চায়না আজকে চায়না সম্বন্ধে যোগ পড়লাম যে প্রভুপাদ না, ভগবান সমস্ত লোককে বিভিন্ন ভাবে, এক একটা লোক একরকম দেখতে, ইংরেজিতে জোকসটা আছে, সমস্ত মানুষ একই আলাদা আলাদা দেখতে, তো ভগবানকে অনেক খাটতে হয়েছে। কিন্তু যখন এরকম মানুষ তৈরি করতে করতে চায়নায় গিয়েছে, তো চায়নায় গিয়ে খুব ক্লান্ত হয়ে পড়েছে, তখন আর আলাদা করে করার দরকার নেই। তখন প্রভুপাদ, তখন ভগবান কিছু কপি পেস্ট, মানে একই রকম দেখবে, চায়নার লোক কোনো পার্থক্য নাই, সবই একই রকম দেখতে। তো এই চায়নায় গিয়ে প্রচার করা, এটা একটা বিরাট চ্যালেঞ্জ। কিন্তু যেহেতু তার প্রভুপাদের প্রতি অসীম বিশ্বাস, তাই যেহেতু গুরুদেবের প্রতি শ্রদ্ধা রয়েছে, তাই তিনি সাফল্য লাভ করলেন। সেটা তো ভগবত ভক্তির কথা বাদ দিন, আমি একটা কাহিনী বলবো, লাস্ট কাহিনী, টাইম শেষ হয়ে আসছে। তো একটা বৃদ্ধ পিতা ছিল, বৃদ্ধ বাবা মা, তার সন্তান ছিল, তাদের সুন্দর একটা ছোট বাগান ছিল। তো প্রতি বছর শীতকালে বাগান করে, তো বিভিন্ন শাকসবজি লাগায়। তো যে কোনো কারণে হোক, সেই ছেলেটা একদিন একটা কোনো খারাপ কাজ করে জেলে চলে গেছে। তো জেলে চলে গেছে, তো এবার কে চাষ করবে? ওর মা বাবা বলছে, এখন সময় হয়ে গেছে চাষের, তুমি একটু বাগানটাকে একটু খুঁড়ে দাও, অর্থাৎ বাগানটাকে তৈরি করো। তো বুড়ো বাবা তো বলছে, আমি কি করে করবো, আমার পক্ষে তো সম্ভব না, কি করে আমি মাটি খুঁড়ব, আমি খুঁড়তে পারবো না। তখন মায়ের বারবার এরকম কথাতে ওর বাবার খুব দুঃখ হয়েছে, আরে আমি করতে পারছি না। তো ছেলেটাকে চিঠি লিখেছে জেলে, বলছে, তোমার মা আমাকে বারবার বলছে এই বাগানটাকে তৈরি করার জন্য, খোঁড়ার জন্য, তো আমি তো খুঁড়তে পারছি না, তুমি যদি থাকতে তাহলে এই কাজটা করা যেত, তুমি তো জেলে আছো, কি করে করবে? তখন সে উত্তর পাঠিয়েছে ছেলেটা, যে বাবা খবরদার, সেই বাগান খোঁড়ার চেষ্টা করো না, আমি যখন চলে আসি জেলে, তার আগে আমার যত বন্দুক ছিল, সেই বন্দুকগুলোকে সেই মাটির মধ্যে আমি পুঁতে রেখে এসেছি, তো এটা খবরদার খুঁজতে যাবে না, তাহলে পুলিশ জেনে যাবে, তো খবরদার মাটি খোঁড়ার চেষ্টা করো না। তো হঠাৎ তারপরের দিন সকালবেলায়, ভোরবেলায় অনেক পুলিশ গিয়ে হাজির তার বাড়িতে। তো বাড়িতে এসে সারা বাগান খুঁড়ে খুঁড়ে দেখছে, কোথায় আছে কোথায় আছে, তো সমস্ত বাগান খোঁড়া হয়ে গেছে। তো খুঁড়ে তারপর কোনো জায়গায় কোনো বন্দুক আর পায়নি, তখন বলছে, না আমাদের খবর ভুল ছিল, দিয়ে চলে গেছে। তখন তার বাবা, তার বাবাকে আবার সে চিঠি লিখেছে, যে বাবা, তো তুমি তো বলছিলে আমাকে এসে মাটি খোঁড়ার জন্য, তো আমার তো আসা সম্ভব নাই, তাই জন্য এরকম পুলিশ পাঠিয়ে আমি, পুলিশকে খবর দিয়ে দিয়েছে যে আমার বাড়িতে, আমার যে কোনো করে খবর দিয়ে দিয়েছে, আমার বাড়ির বাগানের মধ্যে বন্দুক আছে। তো সেই খবরটা পুলিশ পেয়ে গেছে, তো পুলিশ এসে তার কাজটা করে দিয়ে চলে গেছে। এটা হচ্ছে দিব্য জ্ঞান, এটা হচ্ছে ভক্তি। যখন আমরা ভগবানের জন্য সেবা করব, দাদামি বুদ্ধি জয়গন্তম, যখন আমরা ভগবানের সেবা করব, তখন ভগবান আমাদেরকে বুদ্ধি দেবে কি করে সেই সেবাটা করতে হয়। আমাদের একটাই যোগ্যতা থাকা উচিত, ভগবানের প্রতিনিধির প্রতি, বৈষ্ণবদের প্রতি শরণাগতি, ভগবানের প্রতি শরণাগতি, যে দাদামি বুদ্ধি জগন্তম, ভগবানকে যখন আমাকে সেবা করার দায়িত্ব দেওয়া হয়েছে, ভগবান অবশ্যই আমাকে সেই বুদ্ধি প্রদান করবে, যে বুদ্ধির মাধ্যম দিয়ে আমরা সেই সেবাটাকে ঠিকভাবে সম্পাদন করতে পারবো। এটাই হচ্ছে আমাদের ভাব। এই ভাব নিয়ে যখন আমরা ভগবানের সেবা করব, তখন ভগবান আমাদের কাছে প্রকাশিত হবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি সমবেত গৌর ভক্তবৃন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।